স্বাস্থ্য গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন আশিস চক্রবর্তীর কলমে শশী মুখুজ্জে সিরিজের কাহিনী নিশি অরণ্যের ডাকিনী।
আদিম কাল থেকে অরণ্যের সঙ্গে মানুষ ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে, সভ্যতার সূচনাটা সেখান থেকেই তো শুরু হয়েছিল। আজ তার জঙ্গল মানুষকে টানে, আমাকেও বুনো সভ্যতা আকর্ষণ করেছে বারবার। আর জঙ্গল মানেই তো রহস্য, ভয়, ফাঁদ। আলো ছায়ার মতো সেখানে ছেয়ে থাকে মৃত্যু, তেমনই এক রহস্যময় কাহিনী আজ শোনাব আমার বৈঠকখানায়। শুরু হচ্ছে নিশি অরণ্যের ডাকিনী।
সন্ধে নেমেছে, অন্ধকার আকাশে উজ্জ্বল হয়ে আছে চাঁদ। বসন্তকালের রাত্রিটাও যেন মধুর, রক্তিম পলাশের গা চাঁদের আলো ধুয়ে দিচ্ছে, বাতাসে নানান রকম সুগন্ধ ভেসে বেড়াচ্ছে, নদীর পাড় জুড়ে বুনো ফুলের লতা শুয়ে আছে। দূর থেকে দেখলে মনে হয় কেউ যেন চুনি পান্না খচিত শাড়ির আঁচল বিছিয়ে রেখেছে। সব মিলিয়ে চতুর্দিকে সাজো সাজো রব। দিনের বেলা রৌদ্র আর রাত নামলেই হালকা শীতল ভাব স্পর্শ করছে দেহ। গাছে গাছে পাখির ডাক শুনলে এমনি মন ভালো হয়ে যায়। সন্ধে নামলেই কীট পতঙ্গ আর শিয়ালের সমবেত স্বরে মুখরিত হয়ে থাকে বাংলার প্রান্তর। আকাশে বাতাসে যেন অনন্য রূপের ছটা ঝিলিক দিয়ে উঠছে। এমনি এক সৌন্দর্য মণ্ডিত অপরাহ্ন। বৈঠকখানায় লাল মখমলে মোড়া বালিশের উপরে বাম হাতের কনুই ভর দিয়ে বসে রয়েছেন জমিদার শশী মুখুজ্জে। তার স্থূলকায় দেহটা পালঙ্কের অনেকখানি দখল করে আছে। ডান হাতে আলবোলার নলটা ধরে তিনি সমানে ধোঁয়া ছেড়ে চলেছেন। নিধিরাম এসে গোলাপ জল ছড়িয়ে দিয়ে গেল। নদীর ধার ঘেঁষে আসা মৃদু বাতাসের স্রোত খোলা জানলা দরজা দিয়ে প্রবেশ করছে। চৌকাঠের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বসে রয়েছেন শশী মুখুজ্জে। বৈঠকখানায় এখনো কেউ উপস্থিত হয়নি। শূন্য ঘরটায় যেন বিষাদের ছায়া। অপেক্ষমান জমিদার শশী মুখুজ্জে মাঝে মাঝে দীর্ঘশ্বাস ছেড়ে বুক হালকা করছেন। নিধিরাম আরো একবার বৈঠকখানায় এল। ওর হাতে পিতলের ফুলদানি, তাতে এক গুচ্ছ ফুল গুঁজে রেখেছে। সামনে টিপাইয়ের উপর ফুলদানিটা রেখে ও আর চোখে শশী মুখুজ্জের দিকে চাইল। মুখটা থমথমে জমিদার মশাইয়ের, চোখে পলক পড়ছে কম, কপালের চামড়া কুঁচকে আছে, গুড়ুক গুড়ুক শব্দের সঙ্গে কুণ্ডলী পাকানো ধোঁয়া উঠছে মুখের সামনে। নিধিরামের উপস্থিতি লক্ষ্য করে জমিদার শশী মুখুজ্জে মুখ থেকে নল নামিয়ে বললেন,
আজ কি হল বলো তো মানুষগুলোর, এতক্ষণ তো ওদের আসরে এসে যাওয়ার কথা।
নিধিরাম এতক্ষণ মেঝেতে পাতা ফরাশের উপর ঝাড়ু বোলাচ্ছিল। কর্তার কথাটা শুনে জবাব দিল,
আজ বোধহয় আসর হবে না কর্তা।
কি বলছিস?
আসবার হলে তো এসেই পড়তেন, অন্যদিন এতক্ষণে বকুলতলার কুয়ো থেকে সর্বত এসে পড়ে। বাইরে দেখছেন না সন্ধি কি আর আছে, রাত শুরু হয়ে গেছে।
নিধিরামের কথা ফুরোতেই রাধা মাধবের জয়ধ্বনি মুখে আওড়াতে আওড়াতে ঘরে প্রবেশ করলেন পুরোহিত ক্ষীরোদ ভট্টাচার্য। ওর হাতে তামার ঘটি, ঘটির মুখে ফুল চাপা দেওয়া আছে। জমিদার শশী মুখুজ্জের সামনে পৌঁছে পুরোহিত ক্ষীরোদ ভট্টাচার্য বললেন,
কই
পালঙ্ক থেকে নেমে আসুন কর্তা, রাধা মাধবের চরণামৃত এনেছি।
আলবোলার নলটা ছেড়ে তৎক্ষণাৎ পালঙ্ক থেকে নেমে দাঁড়ালেন শশী মুখুজ্জে। নিধিরাম সঙ্গে সঙ্গে অন্দর মহলে গেল। এই মুহূর্তে কর্তার কি প্রয়োজন সে জানে, ও ফিরে এলো এক ঘটি জল নিয়ে। ঘটির জলে মুখ হাত ভালো করে ধুয়ে চরণামৃত পান করলে শশী মুখুজ্জে। পুরোহিত ক্ষীরোদ ভট্টাচার্য সঙ্গে আনা ফুল জমিদার মশাইয়ের মাথা ও বুকে স্পর্শ করিয়ে বিড়বিড় করে এক ছত্র মন্ত্র পাঠ করলেন।
ওম তদ বিষ্ণুর পরম পদং সদা পশ্যন্তি সূর্যো দেবী বচক্ষুরাততম, হরি ওম হরি ওম হরি বিষ্ণু হরি বিষ্ণু হরি বিষ্ণু।
তারপর চোখ খুলে বললেন,
আজ একটু দেরি হয়ে গেল কর্তা, বৃহস্পতিবার বলে কথা তো।
পরক্ষণেই পালঙ্ক মচমচ করে উঠল। শশী মুখুজ্জে আবার নিজের স্থানে ফিরে গেছেন। কিরোদ ভট্টাচার্য আসন গ্রহণ করে বললেন,
আজ কাউকে দেখছি না যে, আসর কি আজ হবে না নাকি কর্তা?
জমিদার শশী মুখুজ্জে জবাবে কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় চাকর নিধিরাম বলে উঠল,
ওই দেখুন সব এসে পড়েছে কর্তা, আসর বসবে।
নিধিরামের চোখ বৈঠকখানা পেরিয়ে দেউড়ির দিকে, সেদিক থেকে মানুষের গজগজানি ভেসে আসছে, কণ্ঠস্বর সকলেরই চেনা। জমিদার শশী মুখুজ্জে ঘাড় উঁচু করে দেখলেন, ওই তো হেঁটে আসছে যতীন, পাশে মাধব ঘোষ ও তার ভাই মথুর ঘোষ। পণ্ডিত বিধুশেখর আচার্যর মুখটা গম্ভীর দেখাচ্ছে কেন? ওদের আসতে দেখে শশী মুখুজ্জের চোখ জোড়া চকচক করে উঠল। নিধিরাম আনন্দে বলে উঠল,
আমি যাই কর্তা, শরবতের ব্যবস্থা করি গিয়ে।
নিধিরাম অন্দরমহলে যাওয়ার পরপরই ওরা সকলে বৈঠকখানায় প্রবেশ করল। যতীন চৌকাট পেরিয়ে হাসি মুখে বলল,
প্রণাম কর্তা।
ওরা সকলে আসন গ্রহণ করলে শশী মুখুজ্জে বললেন,
ওহ, সেই কখন থেকে সকলের পদ চেয়ে বসে আছি, একসময় ভাবলাম আসর বোধ হয় আজ আর বসবে না। শূন্য বৈঠকখানা দেখলে আমার অন্তরটা হু হু করে ওঠে, উদাস হয়ে পড়ি, মনে হয় বসন্তের নির্জন দুপুরে যেন একাকী শূন্য খাঁ খাঁ প্রান্তরে বসে রয়েছে। সঙ্গী সাথী আত্মীয় স্বজন আমার কেউ নেই, জগৎ সংসারে আমি নিঃস্ব, অনেকটা অভিশাপগ্রস্তের মতো লাগে।
কথাগুলো বলে শশী মুখুজ্জে দীর্ঘশ্বাস ছাড়লেন। তার মনের ব্যথাতুর ভাবটা সহজেই সংক্রামিত হয়ে পড়ল সবার মধ্যে। প্রকৃতপক্ষে বৈঠকখানা প্রসঙ্গে সকলেই এক সূত্রে গাঁথা, তাই একজনের মনে টান ধরলে সকলেই সেই বিষাদগ্রস্ত টান অনুভব করে। ধীরে ধীরে সকলেই বৈঠকখানার শূন্য আসনগুলি দখল করল। ইতিমধ্যে নিধিরাম শরবতপূর্ণ পাত্র এগিয়ে দিল সকলের দিকে। শশী মুখুজ্জে আলবোলার নলটা মুখে পুড়ে বেশ কয়েকবার ধোঁয়া ছাড়লেন। কড়া তামাকের প্রভাবে মেজাজটা একটু ফুরফুরে হলে বললেন,
আর সকলের বৈঠকখানায় আসতে বিলম্ব হওয়ার কারণ কি?
মাধব ঘোষ শূন্য পাত্রগুলো নিধিরামের হাতে তুলে দিয়ে বলল,
এই বকুলপুরে চণ্ডী মণ্ডপে যাত্রার দল এসেছে কর্তা, আমরা সেখান থেকেই ফিরছি, যেমন গান তেমন পাঠ, আহা, মন জুড়িয়ে।
থামো হে, থামো থামো, যাত্রা তো ওটা কি যাত্রা নাকি? হ্যাঁ তো কর্তাকে সত্যি কথা বলবার সাহস নেই বুঝে?
পণ্ডিত বিধুশেখর আচার্যর উত্তেজিত কথা শুনে মাধব ঘোষ ভেজা মাটির মতো নরম হয়ে বলল,
ওই আর কি, গান বাজনা তো বটে।
জমিদার শশী মুখুজ্জে বিধুশেখর আচার্য চাহনি লক্ষ্য করে বললেন,
কি ব্যাপার হে পণ্ডিত, তুমি এরকম চটে আছো কেন?
যাত্রা নয় কর্তা, যাত্রা নয়, বকুলপুরের ঝুমুরের দল এসেছে, ওসব ছোট লোকই কারবার, ভরা আসরে মেয়ে মানুষ মুখে রং চং মেখে নাচছে গাইছে, শালীনতার বালাই নেই কর্তা ওখানে।
তুমিও গিয়েছিলে নাকি?
সে কথা আর বলবেন না কর্তা, মান সম্মান আমার আর কিছুই রইল না, বৈঠকখানার পথেই আসছিলাম, তো হঠাৎই পথে যতীন মাধবের সঙ্গে দেখা হয়ে গেল। ওদের মুখেই শুনলাম যে বকুলপুরে যাত্রা দল এসেছে, তো ভাবলুম অনেক কাল ভালো যাত্রা তাত্রা কিছু দেখা হয়নি, যাই একবার যাত্রা দলের গাইয়ে ত্রৈলোক্য তারিণীকে দেখেই আসি। যেমন তার কণ্ঠ তেমনি তার মেজাজ, ওকে দেখবার জন্য দর্শক আসনে একেবারে হুলুস্থুল বেঁধেছিল। আমিও তেমন কিছু ভেবে এদের সঙ্গে বকুলপুরে রওনা দিয়েছিলাম। তারপরে খোলা হাটের মাঝখানে ঝুমুরের দলকে দেখে তো আমার চক্ষু চড়ক গাছ, আশাহত তো হলামই কর্তা, সঙ্গে মেজাজটাও গেল বিগড়ে। নিরুপায় হয়ে মুখ ডেকে দাঁড়িয়েছিলাম, আর কি করব, ওদিকে দর্শক আসনে হই হল্লা হচ্ছে, সকলে মুঠো মুঠো পয়সা ছুটছে নাচনীদের লক্ষ্য করে, যত ভিড় বাড়ছে গানের রসও নিম্ন রুচিতে নামছে, সব উচ্ছন্নে গেল কর্তা, সব উচ্ছন্নে গেল, শেষ হয়ে গেল সব।
মনের ভেতর সঞ্চিত সমস্ত গলদ বার করে পণ্ডিত বিধুশেখর ক্ষান্ত হল। যতীন ফস করে বলে উঠল,
কয়ে আমার তো বেশ ভালোই লাগলো।
হ্যাঁ তুই থাম দেখি, সামাজিক মানমর্যাদার কথা তুই কি জানিস রে?
শশী মুখুজ্জে বিধুশেখরের ছটফটানিটা লক্ষ্য করে বললেন,
ঝুমুরের দলের প্রতি তোমার হেন নাসিকতা সমর্থনযোগ্য নয় পণ্ডিত মশাই। এতকালে আমিও তাদের দেখেছি, অর্থ রোজগারের তাগিদে ওরা হাটে হাটে গান গাইলেও ওদের মধ্যে অনেক প্রতিভাধর মানুষও রয়েছে, সুরেলা কণ্ঠ তো বটেই, এমনকি ওরা তৎক্ষণাৎ মুখে মুখে গান বাদতেও জানে। বাজনাদারদের কথা না হয় ছেড়েই দিলাম, তা যাক এখন সেসব কথা, আজ বৈঠকখানায় নারী গাইয়ে ও বাজিয়েদের কথা শুনে আমার দিগম্বরের কথা স্মরণে এল। দিগম্বরের কথা আগে বলিনি বোধহয়?
শশী মুখুজ্জে আলবোলা নলটা দাঁতে কামড়ে ধরে স্মৃতির গভীরে ডুব দিলেন। বৈঠকখানায় উপস্থিত সকলেই সামান্য নড়ে চড়ে গুছিয়ে বসল, সকলের দৃষ্টি ও শ্রবণেন্দ্রিয় সজাগ হয়ে রয়েছে, সকলের চিত্ত অসাধারণ কাহিনী শোনবার আগ্রহে ব্যাকুল হয়ে উঠেছে। শশী মুখুজ্জে ধোঁয়ার কুণ্ডলি ছেড়ে বললেন,
রায়পুরের জমিদার বিষ্ণুচরণ রায়ের সুযোগ্য পুত্র দিগম্বর রায়ের সঙ্গে আমার সখ্যতা বহুকালের। ওদের দেশ খানিকটা উত্তরের দিকে, জঙ্গল নদী ছোটখাটো পাহাড় ফাঁকা অঞ্চল সবই আছে, জায়গাটার আবহাওয়া আমাদের এখানকার মতো নয়, সমস্ত দিন প্রখর রৌদ্রের তাপে গা পুড়ে যাওয়ার জোগাড়, আবার রাত নামলেই শীত শীত ভাব শরীরে কামড় বসায়, অর্থাৎ একই তালে দুটো ঋতু যেন চলছে। স্থানীয় মানুষগুলোর গায়ের রং তামাটে, শরীরের গড়ন মজবুত, সকলেরই জীবিকা চাষাবাদ কিংবা জঙ্গল পাহাড় কেন্দ্রিক, কারো কারো নিজস্ব সমতল ভূমি আছে, নইলে পরের জমিতে মজুর খাটে। পাহাড়ের উপরি অংশের পাথুরে মাটিতেও ওরা ফসল ফলাতে জানে। তবে সে অঞ্চলের আরো একটি বিষয় নজরে পড়ার মতো, তা হল সেখানকার আদিবাসী মানুষজন। ওরা সাধারণ সমতল ভূমির জনবসতির থেকে ভিন্ন, গভীর জঙ্গলের ভিতর পাহাড়তলিতেই ওদের বসবাস, সেখানে সভ্য সমাজের কোন নিয়ম নীতি চলে না, দলপতির সিদ্ধান্তই শেষ কথা। বুনো জঙ্গল, শুকনো লতা পাতা আর গাছের ডাল দিয়ে বাসস্থান নির্মাণ করে থাকে। পোশাক আর খাদ্যের দিক দিয়েও ওরা বেশ প্রাচীন, ওদের মধ্যে কেউ কেউ বাইরের সভ্য জগতের সঙ্গে যোগাযোগ রাখলেও বেশিরভাগ জীবনযাত্রাই জঙ্গল কেন্দ্রিক। আমার কাহিনীর বিষয়বস্তু, তাদেরকে নিয়েই ভাবতে পারো। যে সময়ের কথা বলছি তখন আমার বয়স অল্প, উট সাহেবের কাছে বন্দুক চালানো শিখছি। এই উট সাহেবের সঙ্গে আমাদের পরিবারের খুব ভালো একটা সম্পর্ক ছিল, সে কথা তো আমি এর আগেও একবার বলেছিলাম, তোমাদের স্মরণে থাকলেও থাকতে পারে। অত্যন্ত ভদ্রলোক, অস্ত্র চালনায় সিদ্ধ হস্ত, সাহেব হয়েও তার স্বভাব চরিত্র এদেশীয়। দিগম্বর উট সাহেবের কাছে বন্দুক চালানো শিখতে এসেছিল, আর সেখান থেকেই ওর সঙ্গে আমার সখ্যতা জন্মায়। আমাদের দুজনের বয়সে খুব বেশি তফাত নেই, দিগম্বর আমার থেকে ভালো বন্দুক চালাতে পারত, অশ্বারোহণটা ওই আমাকে শিখিয়েছিল। আমার ওই বয়সে নতুন কিছু জানবার আর শিখবার কৌতূহল ছিল ভীষণ রকমের, রহস্যের গন্ধ পেলে স্থির থাকতে পারতাম না। এটা আমাদের বংশের ধারা বলতে পারো। আমার বাপ ঠাকুরদার কীর্তিও কিছু কম নয়, তাদের কর্মকাণ্ডের কাছে আমি দুগ্ধ পোষ্য। যাই হোক, এবার মূল প্রসঙ্গে আসি।
দীর্ঘক্ষণ কথা বলবার পর শশী মুখুজ্জে থামলেন, আলবোলার নলটা নামিয়ে রেখে জল খাবার ইশারা করলেন। যতীন ছুটে গিয়ে অন্দর মহল থেকে এক ঘটি জল এনে দিল। সমস্ত ঘটির জল গলায় ঢেলে শান্ত হয়ে বসলেন শশী মুখুজ্জে। তারপর আর কোনো ভূমিকা না রেখে কথা শুরু করলেন।
একবার দিগম্বর আমায় বললে, রায়পুরের কাছে ভীষণ ভালো জঙ্গল আছে, জায়গাটা মুক্ত অঞ্চল, অর্থাৎ সেটা কারো জমিদারির অংশ নয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকজনও সেদিকে খুব একটা পা মারায় না, বুনো মানুষজন তাদের রীতিনীতি নিয়েই থাকে। তবে ওদের মধ্যে প্রচলিত আশ্চর্য কিছু নিয়ম আছে, সেগুলি নাকি দেখবার মতো। দিগম্বরের কাছে এসব কথা জানবার পর আমি রহস্যের গন্ধ পেলাম, তাই প্রশ্ন করলাম।
কিরকম নিয়ম?
দিগম্বর আমার প্রশ্ন শুনে সামান্য হাসল, তারপর বলল,
কিরকম নিয়ম? তুমি নরবলি দেখেছ শশী?
নরবলি? শব্দটা উচ্চারণ করে চমকে উঠলাম আমি। দিগম্বর আমার আশ্চর্যজনিত চোখ মুখের দিকে তাকিয়ে বলল,
নরবলি? তুমি যা শুনে বিস্মিত হচ্ছে ওটা ওদের কাছে খুব সামান্য ব্যাপার শশী। গোষ্ঠীর মধ্যে কোনো সমস্যা দেখা দিলে ওরা ঝাড়ফুঁক টুকটাক করে মেটাবার চেষ্টা করে, নইলে শেষ রাস্তা নরবলি। পূর্ণিমার রাতে চন্দ্রলোকের নিচে বিশেষ কিছু গ্রহ নক্ষত্র আর ওদের ইষ্ট দেবতাকে সাক্ষী রেখে ওরা নরবলি দেয়।
বলো কি?
সত্যি বলছি, সাত দিন পর পূর্ণিমা, যাবে নাকি ওখানে? গেলে সচক্ষে প্রমাণ পেয়ে যেতে, তবে সবটাই আড়ালে দাঁড়িয়ে দেখতে হবে তোমাকে। ওদের নজরে পড়লে আর রক্ষে নেই, বিষ মাখানো ছুরির আঘাতে প্রাণবায়ু তোমার ফুরিয়ে যাবে।
নরবলি কি দেখবার জিনিস ভাই? ওরকম নারকীয় বর্বর আচরণ না দেখাই ভালো।
আমার জবাবে দিগম্বর উচ্চ কণ্ঠে হাসল, সে হাসির মধ্যে তাচ্ছিল্য আর অপমানের মিশ্রণ রয়েছে। ওর পরবর্তী বক্তব্যে সমতলের মানুষজনের সাহস কম এই জাতীয় মন্তব্য উঠে এল। আমি তবুও ওর কথায় মূল্য দিলাম না, কারণ জ্যান্ত মানুষকে চোখের সামনে দ্বিখণ্ডিত হতে দেখার আমার কোনো ইচ্ছে ছিল না। দিগম্বর আমার ছোট হয়ে আসা মুখের দিকে তাকিয়ে বলল,
বেশ বেশ বেশ, নরবলি না হয় নাই দেখলে। রায়পুর যেতে তো তোমার কোনো আপত্তি নেই, তাই না শশী? রাজি থাকলে কালই বেরিয়ে পড়া যাবে। এত মনোযোগ দিয়ে বন্দুক চালানো শিখলে শিকার করে নিজের প্রতিভাকে একবার পরীক্ষা করে দেখবে না তা কি হয়? রায়পুরের জঙ্গলে অনেক বুনো শুয়োর আছে, না হয় ওদেরই দু চারটাকে মারলে।
আবারও হো হো করে হেসে উঠল দিগম্বর। বুঝলাম আমাকে ভীতু ভেবে ও আবার রসিকতা করছে। এবার আর চুপ থাকা যায় না, এ আমার বংশ তথা ভূমির অপমান, তাই রায়পুর যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। পরদিন সকাল সকাল দুজনে ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়লাম, সঙ্গে প্রয়োজনীয় জিনিসপত্র, শুকনো খাবার ঘোড়ার পিঠে উঠল, বন্দুক রইল কাঁধে। রায়পুর অনেকটা পথ, দিন সাতেকের যাত্রা। অন্য বাহন কিংবা জলপথে যাওয়া যেত, ঘোড়ার পিঠে যাত্রা করবার পরিকল্পনাটা আমার ছিল। আসলে অচেনা পথে যাত্রার রোমাঞ্চকর অনুভূতি নেওয়ার ছিল। অবশ্য এর একটা অন্য কারণও ছিল। আমি দিগম্বরকে বোঝাতে চেয়েছিলাম যে আমি অন্য ধাতুতে গড়া। রায়পুরের সকল প্রকার পথ দিগম্বরের নখদর্পণে, ও আমাদের যাত্রাকে খানিকটা ছোট ও আরামপ্রদ করবার লক্ষ্যে দিক পরিবর্তন করল। লোকালয় ছাড়িয়ে ও জঙ্গলের পথ ধরল। এতে নাকি পথের কষ্ট লাঘব হবে, জল খাবার আর রাত্রিকালীন আশ্রয়ের সুবিধা আছে। লোকালয় ছাড়িয়ে আমরা দুজনে খোলা প্রান্তরের মধ্যে দিয়ে ঘোড়া ছুটিয়ে দিলাম। মুক্ত বাতাসের ধাক্কা শরীরে আছড়ে পড়লে রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে। ঘোড়ার খুর শব্দ তুলে ধুলোয় ধুলোয় ঢেকে দিচ্ছে আকাশ। মাথার উপরে গনগনে সূর্য। আমরা যেন মুক্ত বিহঙ্গের মতো আকাশ, পাতাল, মাটি, গাছ, নদী, সমস্ত প্রকৃতিকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছি উন্মাদের মতো। আহ, কি ভীষণ সুন্দর সেই দৃশ্য! দেখো, এখনো ভাবলে শরীর শিহরিত হয়ে উঠছে। তখন আমার রক্তে যেন আগুন ধরেছে, আর সেই কারণে আমি টকবক করে ফুটছি। চোখে স্বপ্ন, মনের মধ্যে অজানাকে জানবার অদম্য ইচ্ছা আর সাহস নিয়ে ছুটছি তো ছুটছি। ছুটে চলেছি লক্ষ্যহীন হয়ে। কখনো উল্লাসে ফেটে পড়তে ইচ্ছে করছে, কখনো বা মন চাইছে নিজেকে বিলিয়ে দিই এই রহস্য আবৃত ধরিত্রীর প্রতিটি কণায় কণায়। এই জগৎ যেন দুবাহু বাড়িয়ে আমার জন্যই প্রতীক্ষা করে আছে। আমার প্রাণ শক্তি মিশে যেতে চাইছে এই সদা চঞ্চল প্রকৃতির সঙ্গে। বিশ্ব ব্রহ্মাণ্ডের অসীমতা আমাকে ডেকে চলেছে নিঃশব্দ ইশারায়, আর সেই ডাক এড়িয়ে যাওয়ার ক্ষমতা নেই আমার।
কথাগুলো বলতে বলতে আবেগ তাড়িত হয়ে পড়লেন শশী মুখুজ্জে। তার শূন্য দৃষ্টির মধ্যে ফুটে উঠেছে আবেগ ঘন চিত্র। বৈঠকখানায় উপস্থিত সকলেই জমিদার শশী মুখুজ্জের মানসিক অবস্থার সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলেছে। পণ্ডিত বিধুশেখর আচার্য বললেন,
আপনার যৌবনের প্রাণ চঞ্চলতার কথা আমরা সকলেই অনুমান করতে পারছি জমিদার মশাই। ঘোড়ার পিঠে চড়ে বিদেশ বিভুইয়ে আপনি যেন কোনো এক অভিযানে বেরিয়েছিলেন। মানুষ চোখে আমরা আপনাকে রূপকথার যুবরাজ বলেই কল্পনা করতে শুরু করেছি।
হ্যাঁ, সে যাত্রা রূপকথার থেকে কিছু কম নয়।
তারপর কি হলো কর্তা?
বেশ কয়েকদিন ঘোড়া ছুটিয়ে নগর প্রান্তর পেরিয়ে এলাম আমরা। চলবার পথে যেখানে সুযোগ পেয়েছি বিশ্রাম নিয়েছি, নতুন স্থানে নিত্য নতুন খাদ্য চেখে দেখেছি, বুঝলাম ধীরে ধীরে ভিন্ন সমাজের মানুষের সংস্পর্শে আসতে শুরু করেছি। ওদের পোশাক, কথাবার্তা বলার ধরন, খাদ্য, জীবিকা সব আমাদের থেকে আলাদা। এমনকি গ্রামের ঘর বাড়িগুলোর অবস্থান অভিনব। যা চোখে পড়ছে এখন সবটাই আমার কাছে অজানা, অচেনা। এরপর অল্প অল্প করে লোকালয়ে সরে যেতে যেতে জঙ্গলে প্রবেশ করলাম আমরা। জঙ্গলের বিস্তার বহু দূরবর্তী, তবে ঘন নয়। ছোট ঝোপঝাড় এবং গাছের সংখ্যা কম, বেশিরভাগ বৃহৎ কাণ্ডযুক্ত গাছের সারি, অর্থাৎ এই জঙ্গল পুরনো। সেখানে আর ঘোড়া ছুটিয়ে চলা যায় না, ঘোড়া হালকা চালে পা ভেলে ভেলে এগিয়ে যেতে থাকল। চারপাশে গাছের বহর দেখেই বুঝলাম এর থেকে নিস্তার সহজে মিলবে না। যত দূর যাই কেবল গাছ আর গাছ। জঙ্গল যেন ক্রমশ নিজেকে প্রসারিত করে চলেছে। বুনো শুয়োর, শেয়াল, বানর আর নানা ধরনের পাখি ছাড়া তেমন কোনো হিংস্র জানোয়ার চোখে পড়ল না। আশেপাশে কোনো জলাশয়ও নজরে আসেনি। গরম বেড়েছে, শরীরটা হাঁসফাঁস করছে, গলা পর্যন্ত জলে ডুবে থাকতে পারলে ভালো হতো, এইসবই ভাবছি। দিগম্বর এদিক ওদিক চেয়ে আমার আগে আগে চলেছে। আমি গলা বাড়িয়ে বললাম,
দিগম্বর, এদিকে নদী বা পুকুর নেই?
দেখলাম আমার কথা শুনে গাছের ডাল থেকে কিছু পাখি শব্দ করে উড়ে গেল। ওদিকে দিগম্বর দাঁড়িয়ে পড়েছে। আমি কাছে গিয়ে বললাম,
বড্ড তেষ্টা পেয়েছে, আর চলা যায় না ভাই, গলার ভিতর শুকিয়ে কাঠ, ভিতর থেকে উষ্ণ নিঃশ্বাস বেরুচ্ছে, মনে হচ্ছে গাছের কচি পাতা চিবিয়ে খেয়ে ফেলি, কিছুটা তরল অন্তত ভিতরে যাক।
দিগম্বর পিঠে চাপড় মেরে বলল,
আরে এখানে জল পাবে কোথায়? এখন অনেকটা এগোলে মিষ্টি জলের স্রোত আছে, আর এই ধরো একবেলা কষ্ট করো তাহলেই।
এক বেলা?
আমি চমকে উঠলাম, তারপর ঘোড়া থেকে নেমে বললাম,
এই আমি গাছতলায় বসলাম, আর আমার চলার শক্তি নেই ভাই, জল না খেলে আমি বোধহয় জ্ঞান হারাব।
দিগম্বর আমার দেখা দেখি ঘোড়া থেকে নেমে বলল,
কি ছেলে মানুষই করছো বলতো, এখানে জল আমি কোথায় পাবো? নদী নালা কিছু নেই, দূর দূরান্ত অব্দি গ্রামের চিহ্ন অব্দি নেই। এখানে বসে শুকিয়ে মরার চেয়ে আরো একটু এগিয়ে গেলেই জল পাবে, ওঠো চলো।
আমাকে টেনে তুলল দিগম্বর। পুনরায় ঘোড়ায় চড়তে আলসেমি আসছিল, শরীর সঙ্গ দিচ্ছিল না। কি করব ভাবছি, এমন সময় দেখলাম জঙ্গল ডিঙিয়ে একজন এদিকেই আসছে। অরণ্যের ভেতরে মানুষ লক্ষ্য করে আমার বেশ ভালো লাগল। ভাবলাম নিশ্চয়ই ধারে গেছে গ্রাম আছে, অর্থাৎ আমার জল পেতে অসুবিধে হওয়ার কথা নয়। দিগম্বর আবার তাড়া দিল,
আরে হলোটা কি দাঁড়িয়ে রইলে যে, ওটো ওটো ওটো, আধার নামার আগে আমাদের আস্তানা খুঁজতে হবে, ওটো।
সামনে ওই দেখো একজন হাসছে, ওর কাছে জলের খোঁজটা নিয়েই আমি এগোব।
দিগম্বর মাথা ঘুরিয়ে লোকটাকে দেখল, তারপর বলল,
ভাগ্য দেবতা তোমার প্রতি সহায় শশী, নইলে এই নির্জন অরণ্যে ভিস্তিওয়ালা আসবে কোথেকে?
ভিস্তিওয়ালা?
হ্যাঁ ভিস্তিওয়ালাই তো, ওর কাঁধে চামড়া থলে দেখছো না?
আমি একটু এগিয়ে গিয়ে দেখলাম, সত্যি বেটে খাটো লোকটার কাঁধে চামড়ার থলে। বোধহয় এই অঞ্চলে জলের কষ্ট, তাই লোকটি দূর অরণ্য থেকে জল সংগ্রহ করে নিয়ে যাচ্ছে দুটো অর্থ রোজগারের লক্ষ্যে। তবে পরক্ষণে আরো একটা বিষয় নজরে এলো, লোকটার বাম কাঁধটা শূন্য, অর্থাৎ একটি হাত নেই। বেচারির কষ্ট দেখে বুকটা কেঁপে উঠল। ভাবলাম জল পেলে ওকে খুশি করে দিয়ে যাব। অল্পক্ষণের মধ্যেই সেও আমাদের দেখতে পেয়ে এগিয়ে এল। তারপর সেলাম ঢুকে বলল,
সাহেবরা কিধার যাবেন?
হিন্দি বাংলার মিশেলে কথা বলছে লোকটা। আমি চুপ করেই ছিলাম। দিগম্বর অরণ্যের দিকে হাত দেখিয়ে ইশারা করল, তারপর বলল,
এই শোনো, তোমার মশক কি শূন্য নাকি?
লোকটি মাথা নাড়িয়ে বলল,
না সাহেব, খাবার জল আছে, মিঠা জল।
তো সামান্য দেওয়া যাবে? ওষুধের জন্য তুমি অর্থ পাবে।
এই পর্যন্ত বলে দিগম্বর আমার দিকে হাত দেখিয়ে বলল,
আসলে আমার এই সঙ্গীটি পিপাসায় একেবারেই মরিয়া হয়ে উঠেছেন, সামান্য জল পেলে প্রাণে বাঁচে।
জরুর সাহেব, জরুর।
লোকটা এক হাতের সাহায্যে কাঁধের বোঝা নামাল।
থোড়া থোড়া হাত লাগাবেন সাহেব।
আমি এগিয়ে গিয়ে মশকের মুখের বাঁধন খুললাম।
বাঁচালে ভাই, বাঁচালে। তবে আমরা কেউ সাহেব নই।
আপ লোক কি পোশাক, ঘোড়া, বন্দুক এসব দেখে ভাবলাম সাহেব হবে।
তুমি এই সুস্বাদু জল পেলে কোথায়?
জঙ্গলে ঝর্ণা আছে বাবু, আমার ঘরওয়ালির তবিয়ত থোড়া খারাপ আছে, পেট কি বিমারি, তো বৈদ্যজি বলল সাফ সুতরা পানি পিলাতে হবে, তাই জঙ্গলের ঝর্ণায় জল আনতে গেছিলাম। লেকিন এ জঙ্গলে আপনাদের কি কাম আছে?
জবাবটা দিল দিগম্বর,
কাম কিছু নাই, আমি রায়পুরের লোক, আমার বন্ধু এসেছে অনেক দূর থেকে, ওকে এই জঙ্গলের ভেতর দিয়ে রায়পুর নিয়ে যাবো ভাবছি, পথ ছোট হবে।
রায়পুর
উচ্চারণ করে লোকটা কিছুক্ষণ ভাবল, তারপর বলল,
আপ রায়পুর কা আদমি ফির ভি এই জঙ্গলের পথে এলেন, আপনার তো জানা উচিত ছিল।
কি জানা উচিত ছিল?
কপালে ভাঁজ পড়ল দিগম্বরের।
আরে আপনি কিচ্ছু জানেন না?
আজব তো, না জানি না, কি হয়েছে বলতো?
রাত কো এই জঙ্গলের অন্দরে থাকা ঠিক না বাবু, ইয়ে খুব গলত বাত, হ্যাঁ আপনাদের জান চলে যেতে পারে। না না না, পরদেশী লোক কে লিয়ে এ আপনি ভালো কাম করেন।
লোকটা চুপ করলে আমি দিগম্বরের দিকে তাকালাম। দিগম্বর ঠোঁট উল্টে বলল,
কি জানি কি বলতে চাইছে, এই জঙ্গলে অনেক অন্ধবিশ্বাস আছে, সেসব কিছু হতে পারে। আসলে কি জানো, জঙ্গল সবসময় ভয়ের জায়গা, তার উপর আবার রাত হয়ে গেছে।
অন্ধবিশ্বাস না বাবু, সচ বাত, আপনারা বিশ্বাস না করলে আমার কিছু করার নাই। তবে আমি ঝুঁড় বলবো না, মা কালীর কসম।
আমি লোকটার চোখে বিশ্বাস ফুটে উঠতে দেখলাম। দিগম্বর অবশ্য ওর কথায় তেমন আমল দিল না, লোকটা কিছু একটা বলতে চাইছে এটা সত্যি। তাই ওকে লক্ষ্য করে আমি বললাম,
তুমি কি বলতে চাও পরিষ্কার করে বলো তো।
লোকটা এবারে হাঁটু গেড়ে বসল।
বাঠিয়া বাবু, আমি বলছি।
ওকে সামনে রেখে আমি বসলাম। দিগম্বর গাছে হেলান দিয়ে দাঁড়ালো। লোকটা চোখ বড় বড় করে কথা বলতে শুরু করল।
আমার নাম হরিরাম। এখান থেকে অনেক দূরে একটা গাঁও আছে বাবু, নাম ঝিমলি। উধারি আমার বাস। উসি গাঁও কে পাশ সে একটা নদী চলে গেছে। ও নদীতে আমি নাও চালাই। আদমি বকরা সব পারাপার করে। দুটো পয়সা হয়ে ও দিয়ে আমার ঘর চলে যায়। খানে বালা তো তেমন কেউ নাই, আমি আর আমার বউ লক্ষ্মী। সব ঠিকই ছিল। একদিন নাও নিয়ে ঘাটে বসে আছি, লোকজন তেমন নাই, কারণ সন্ধ্যা নামবে। এদিকে ঝড় আসবে আসবে কাছিল। আসমানে পুরা কালা বাদল একবারে ঘনিয়ে এসেছিল, ধুলা উঠছিল খুব, নদীর জলও বাড়ছে। সে সময় বসে থেকে কি করব ভেবে আমিও নাও পারে বেঁধে বাড়ির পথে রওনা দিব ভাবছি। এমন সময় একটা লড়কি এলো ঘাটে। বয়স অল্প, আধার থোড়া নেমেছে তার উপর বাতাসে তুলো, তাই মুখটা না তেমন দেখতে পাচ্ছিলাম না। আমার সামনে দাঁড়িয়ে লড়কি বলল ওপারে যাবে। আমি জবাব দিলাম আসমানের অবস্থা ভালো না, এখন নাওয়ে না ওঠাই ভালো। তা সে মেয়ে দেখি রোনা জুড়ে দিল, এখন ওপারে না গেলে নাকি তার লোকসান হয়ে যাবে। একা একটা মেয়ে মানুষ এদিকে রাত নামছে, আকাশের অবস্থা ভালো নয়, সব মিলিয়ে বিপদ এসে আছে এটা বুঝতে পারছি। তার উপর রোনা দেখে আমার মনটা গলে গেল। ভাবলাম যা আছে নসিবে হোক, মেয়েটার সর্বনাশ রক্ষার একটা কোশিশ তো করি। তাই নাও গিয়ে বসলাম, সেও দূরে গিয়ে বসল। নাও কিছু দূর চলবার পরে দেখলাম সে লড়কির রোনা একবারে চালু আছে। ও ভাগির কষ্ট লক্ষ্য করে মনটা বহুত খারাপ হয়ে গেল বাবা। এদিকে এদিকে জলের স্রোত আর হাওয়ার টানে নাও এমনি বয়ে চলল, দাঁড় তেমন টানতে হল না। নাও যখন পাড়ে ভিড়বে ভিড়বে করছে, এমন সময় দেখলাম আরো একটা নাও আমার নাওয়ের দিকে এগিয়ে আসছে ঝড়ের গতিতে। ধাক্কা দিলে আমার নাও পাল্টি খাবে, তা চিৎকার করে বললাম আরে কি করছ, নাও ঘোরাও ধাক্কা লাগবে। তবে কি হলো জানেন বাবু, ওই নাওয়ের মাঝি আমার বাদ শুনল না। নাও আমার কাছে এনে দাঁড় করিয়ে দাঁড় হাতে লাফিয়ে পড়লো আমার নাওয়ে, তারপর দাঁড় তুলে আঘাত করলো আমার ঘাড়ের কাছে, এইখানে এইখানে। এরপর আমার আর জ্ঞান ছিল না। আঁখ যখন খুললাম তখন দেখলাম আমি বিস্তারে শুয়ে আছি। ব্যাজি আমার বাম কাঁধে ওষুধ মাখানো কাপড়ের টুকরো বাঁধছে। আমার উঠে বসার তাকাত নাই, কমজোরি মেসুস হলো খানিক। কোন রকমে আঁখ খুলে উঠে বসলাম, তারপর বললাম আমার কি হয়েছে, আমি শুয়ে আছি কেন। প্রশ্ন শুনে আমার সামনে এগিয়ে এলো একজন, তাকে পেঁচানতে পারলাম। ওই আমার নাওয়ের সামনে নাও এনেছিল। আমার প্রশ্নের জবাবে ও বলল খুব বাঁচা বেঁচে গেছো হরিরাম, তোমার নৌকায় চুড়েল উঠেছিল। আমি দাঁড়ের বাড়ি মারতে জলে লাফিয়ে ভেগে গেল শয়তানটা, ওই তোমার হাত খেয়ে ফেলেছে। আমি আসতে দেরি করলে তোমাকে পুরোটাই নাকি খেয়ে নিত শয়তানটা। আমি তো নিজের হাতের দিকে তাকিয়ে চমকে উঠলাম।
এই পর্যন্ত বলে হরিরাম একটু দম নিল, তারপর আবার বলল,
তারপরে ভাবুন বাবুরা, চুড়েল কি খতরনাক আছে, আমার জেন তো হাত কামড়ে খাচ্ছে, আমি বুঝতে পাচ্ছি না। সেদিন বহুত মাছা বেঁচেছি,
এরপর শোনা হয় ওই চুড়েল নাকি এই জঙ্গলে ঘুরে বেড়ায়, আদিবাসীদের বাচ্চা চুরি করে খায়, তবে আর তাকে চোখে দেখা যায় না, সব শোনা কথা।
হরিরাম থামল। ঘটনাটা আমাকে পাথর বানিয়ে দিল। দিগম্বরকে দেখলাম, তার চেহারার তেমন কোনো পরিবর্তন হয়নি। এরপর হরিরাম আরো কিছু সাবধান বাণী শুনিয়ে চলে গেল। আমরা পুনরায় ঘোড়ায় চড়লাম।
হরিরামের এই ভয়ানক অভিজ্ঞতার কথা শুনবার পরেও আপনারা জঙ্গলের অভ্যন্তরে যাত্রা করলেন কথা? ভয় করল না?
ভয়কে তো সেদিনই বিসর্জন দিয়েছিলাম যেদিন ঘোড়ায় চড়ে বসেছিলাম, এখন আর পিছু পা হওয়া যায় না। নইলে দিগম্বরের কাছে আমার মান থাকে না। ধীরে ধীরে চলার গতির সঙ্গে সঙ্গে রাত নামল। পরিষ্কার আকাশে চকচকে চাঁদ উঠল। দিগম্বর আকাশের দিকে তাকিয়ে তারা দেখল। গ্রহ নক্ষত্রের অবস্থান দেখেও পথ চলতে জানে।
একটু দাঁড়াবে?
আমার ঘোড়া ক্লান্ত হয়ে যাওয়ায় আমি দাঁড়িয়ে পড়বার কথা বললাম। দিগম্বর এক স্থানে দাঁড়িয়ে দুটো মশাল জ্বালাল। তারপর আরো খানিকটা এগিয়ে যাওয়ার নির্দেশ দিল। অগত্যা ঘোড়ার পিঠে হাত বুলিয়ে ওকে চলবার জন্য অনুপ্রাণিত করলাম। ঘোড়া ধীর গতিতে পা ফেলতে শুরু করল। দিগম্বর ছিল আগে। কয়েকটা বড় বড় পাথরের খণ্ডের দেখা মিলতে ও দাঁড়িয়ে মশাল নাড়িয়ে ইশারা করল। সঙ্গে সঙ্গে আমি দাঁড়িয়ে পড়লাম। দিগম্বর ঘোড়া থেকে নেমে আমার সামনে এগিয়ে এসে বলল,
আজ রাতটা এখানেই কাটাবো, জায়গাটা নিরাপদ দেখছি।
কথাটা শুনে আমি শান্তি পেলাম, কারণ আমার শরীর সঙ্গ দিচ্ছিল না। আমি একটা প্রস্তর খণ্ডের উপরে বসলাম। দিগম্বর আমার হাত ধরে টেনে বলল,
বসবে না, এসো আমার সঙ্গে।
এরপর আমার কোনো কথার অপেক্ষা না করে ও আমাকে টেনে নিয়ে গেল বড় পাথর খণ্ডের পিছনে। সেখানে মশাল হাতে পৌঁছে আমার মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। বড় পাথরের চাইটা এতক্ষণ যে দৃশ্যটা আমার চোখের সামনে থেকে আড়াল করে রেখেছিল তা অত্যন্ত অদ্ভুত আর মায়াবী। পাহাড় উঁচু করে দেখলাম, পাহাড়ের উপর থেকে একটা মিহি ঝর্ণা নেমে এসেছে। তার জল স্বচ্ছ, চাঁদের আলো পড়ে হীরের মতো উজ্জ্বল হয়ে আছে জলরাশি। একটা বিরাটকায় কুণ্ডে সেই জল সঞ্চিত হচ্ছে। বৃক্ষরাজি আর কিছু প্রস্তর খণ্ড এই ক্ষুদ্র ঝর্ণাটিকে আশ্চর্য কায়দায় আড়াল করে রেখেছে। সম্পূর্ণ দৃশ্যটা স্বপ্ন রাজ্যের মতো। আমার বিস্ফারিত চোখের দিকে তাকিয়ে দিগম্বর বলল,
কি হে শশী, কেমন বুঝছো?
অমরাবতী।
অমরাবতী বটে। গভীর বনের ভেতর লুকোনো ওই ঝর্ণার খোঁজ অনেকের কাছেই নেই।
আমি যখন হাঁ করে প্রকৃতির সৌন্দর্য গিলে নিচ্ছি, ঘোড়া দুটোকে দেখলাম ঝর্ণার জল খেতে ব্যস্ত। দিগম্বর হাতের মশালটা একটা গাছে আটকে রাত কাটানোর ব্যবস্থায় মেতে গেছে। আমি ঝর্ণার কাছে গিয়ে শীতল জলে মুখ ভেজালাম। সব সমস্ত দিনের ক্লান্তি যেন নিমেষে মুছে গেল।
অমৃত, অমৃত।
ঝর্ণার পাশ থেকে ফিরে এসে দেখি দিগম্বর রাত কাটাবার মতো ব্যবস্থা করে রেখেছে। শুকনো কাঠে আগুন ধরিয়ে আমাদের সুরক্ষা বলয়ও প্রস্তুত। অরণ্যে বুনো জন্তুর হাত থেকে রক্ষা পাওয়ার এটি সব থেকে উত্তম কৌশল। ঘোড়া দুটো আশেপাশে ঘুরোঘুরি করে গাছপাতা চিবোতে লাগল। দিগম্বর শিকারে ওস্তাদ। ঝোপে ঝাড়ে কয়েকটা বুনো জন্তুর ফাঁদ পেতে রেখে পাথরের গায়ে হেলান দিয়ে বসল। আমিও কাছেই বসলাম। পাশে জ্বলন্ত কাঠের আগুন থাকলে ভরসা আসে। দুজনেরই হাতের কাছে বন্দুক রয়েছে, অর্থাৎ আচমকা বিপদে আত্মরক্ষার সমস্ত উপকরণ আমাদের সঙ্গে রয়েছে। দিগম্বরের ঘোড়ায় জোরে ছুটে বেড়াবার অভ্যেস ছিল। আমি এর আগে এতটা পথ অশ্বারোহণ করিনি। সুতরাং সামান্য আরামের আভাস পেয়ে আমার শরীর ঝিমোতে শুরু করেছে। চোখের পাতা ভারী, উদরে খাদ্য পড়েনি, তাই ঘুম আসছিল না ঠিকই, তবে ঘুমিয়ে পড়বার আমার অনেক কারণ ছিল। প্রথমত ক্লান্তি, দ্বিতীয়ত অরণ্যের ওই শান্ত পরিবেশ, ঝর্ণার জলের শীতল স্পর্শ, আর সর্বোপরি চারিদিকের জমাট অন্ধকার। আমার চোখে ঘুম নেমে আসছিল। তন্দ্রাচ্ছন্ন চোখের দিগম্বরকে দেখলাম এটা ওটা করতে। কখনো আগুনে শুকনো কাঠ ছুঁড়ে দিচ্ছে, কখনো বা বন্দুক হাতে তুলে এদিক ওদিক চাইছে, কয়েকবার সঙ্গে আনা থলেটাও ঘাঁটতে দেখলাম ওকে। তারপর জোনাকির আলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। হঠাৎ ঘুমটা ভাঙল। বিকট একটা শব্দ শুনে ধড়ফড় করে উঠে বসলাম। দেখলাম দিগম্বর আগেই উঠে দাঁড়িয়েছে, ওর হাতে বন্দুক। ভয়ানক চিৎকারটা দুটো ঘোড়াকেই ভয় পাইয়ে দিয়েছে। সামনের পা তুলে মাটির উপর আছড়ালো একটা ঘোড়া, অন্য ঘোড়াটি ঘাড় কাঁপিয়ে চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে গাছের পাতা নাড়িয়ে কয়েকটা পাখি উড়ে গেল। সামনের আগুনটা কমে এসেছে, মশাল নিভে গেছে, তবে রাত এখনো ফুরোয়নি। আমি বন্দুক হাতে তুলে ঘুম জড়ানো কণ্ঠে দিগম্বরকে লক্ষ্য করে বললাম,
দিগম্বর, ওটা কিসের শব্দ ছিল?
দিগম্বর শিকারী পশুর মতো কান সজাগ রেখেছে। আমার প্রশ্নের উত্তরে বলল,
মনে হয় জঙ্গলের ভেতরে আমি যে ফাঁদটা পেতেছিলাম ওতে কোনো বুনো জন্তু আটকা পড়েছে। এক কাজ করো, চলো দেখে আসি, ভাগ্যে থাকলে পেটে খাবার পড়তে পারে।
কথা শেষ করে আবার নিজের জায়গায় ফিরে এল দিগম্বর। তারপর নিভে যাওয়া মশালে কাপড় জড়িয়ে কাঠের স্তূপ থেকে আগুন ধরালো। আমি উঠে দাঁড়ালাম। ঠিক তক্ষণে চিৎকারটা বন কাঁপিয়ে দিল। এবারের শব্দটা আরো তীব্র, তবে এটা কোন জানোয়ারের শব্দ তাহর করতে পারলাম না। দিগম্বরের কাছে জানতে চাইলে সেও বলতে পারল না। আর্তনাদটা কোন দিক থেকে আসছে বুঝতে পারছি। দিগম্বর সেই দিকে এগিয়ে গেল। ওর এক হাতে মশাল, অন্য হাতে বন্দুক। আমি ওর পিছু পিছু বন্দুক উঁচিয়ে চলেছি। শ্লত গতিতে এগোচ্ছি আমরা। উপর দিকে তাকিয়ে চাঁদকে লক্ষ্য করলাম। গাছের শাখা প্রশাখার ফাঁক দিয়ে চাঁদ অনেকটাই নিচে নেমে এসেছে, অর্থাৎ রাত শেষের দিকে। পায়ের তলায় শুকনো পাতা মারিয়ে আমরা এগোচ্ছি সন্তর্পণে। সামনে কি অপেক্ষা করে আছে জানি না, তাই সাবধানতা অবলম্বন করা উচিত। বুকটা দুরু দুরু কাঁপছে, সেই সঙ্গে আমার আহত। দিগম্বরকে লক্ষ্য করলাম, ও বেশ শক্তই আছে। জঙ্গল পাহাড় দেশের মানুষ সহজে ভয়টয় পায় না। হাতের বন্দুক কি মশাল কোনটাই কাঁপছে না ওর। এদিকে আমার হাতে পায় শূন্য ভাব। মাটিতে পড়ে থাকা একটা শুকনো গাছের গুঁড়ির সামনে গিয়ে দাঁড়াল দিগম্বর। তারপর গলা খাদে নামিয়ে বলল,
ওই মোটা গুঁড়িটার ওপাশে ফাঁদ পেতেছিলাম। তুমি এখানেই দাঁড়াও শশী, আমি যাচ্ছি। তুমি বন্দুকটা তাক করে রেখো, সেরকম বুঝলে কুলি ছুঁড়তে দেরি করবে না। কিন্তু
আমি মাথা নাড়লাম, তারপর হাঁটু গেড়ে বসে দুই হাতে বন্দুক শক্ত করে ধরলাম। আমার দৃষ্টি আর বন্দুকের নল একদিকে এঁটে রয়েছে। দিগম্বর মশাল ও বন্দুক হাতে একটু একটু করে এগোতে থাকল। এরপর গুঁড়ির ওপাশে পৌঁছতে একটা বানর জাতীয় জন্তু চার হাত পা তুলে আচমকা ঝাঁপিয়ে পড়ল ওর গায়ের উপর। ঘটনাটা এত দ্রুত ঘটল যে আমি গুলি ছোড়বার সিদ্ধান্ত নিতে পারিনি। এদিকে দিগম্বর নিজেই বন্দুকের খোঁচায় জানোয়ারটাকে ঘায়েল করে ফেলেছে। পুনরায় একটা বিকট শব্দ করে জানোয়ারটা মাটিতে পড়ে গেল। দিগম্বরকে দেখলাম হাতের মশালটা ফেলে জানোয়ারটার গায়ে পা চাপিয়ে রেখেছে, সেই সঙ্গে বন্দুকের নলটা মাটির দিকে তাক করা। চোয়াল শক্ত করে দিগম্বর নিজের শক্তি ক্ষয় করছে আর চিৎকার করে বলছে,
চুপ, একদম চুপ, মরলেই গুলি করব।
বুনো জানোয়ার মানুষের ভাষা বোঝে কিনা আমি জানি না, তবে দূর থেকে লক্ষ্য করলাম পশুটা আর গোঙাচ্ছে না। আমি ছুটে এগিয়ে গেলাম। তারপর মশালটা হাতে তুলে নিতে আমার চোখ কপালে উঠল। এতক্ষণ যেটাকে জানোয়ার বলে ঠাহর করেছিলাম আমরা, সে আসলে একটি মানুষ। আদিবাসী বালকও বলা যায় তাকে। দিগম্বরের শক্ত জুতোর তলায় পড়ে সে একেবারে কাহিল হয়ে পড়েছে। আমার চোখে মুখে বিস্ময় ভাব দেখে দিগম্বর বলল,
কুড়ুয়া আদিবাসী, এই জঙ্গলেই থাকে, সমতলে নয়, উঁচু ভাগটায়। কোনো কারণে নিচে নেমে এসেছে আর আমার ফাঁদে আটকা পড়েছে। সপ্তরশির ফাঁদ সঙ্গে কাঁটা দেওয়া, যত খোলার চেষ্টা করছে কাঁটা শরীরে ফুটছে।
আমি মশালটা সামান্য নিচে নামিয়ে ছেলেটার মুখের উপর আলো ফেললাম। পাথরের মতো কালো বর্ণর, মাথার চুল ছোট আর কোঁকড়ানো, মুখের চেহারায় সভ্য মানুষের ছাপ কম, কপাল উঁচু, বড় গোল গোল চোখ, নাক অনুন্নত, ওষ্ঠ অধর পুরু, গলায় গাছের শিকড় আর হাড়ের টুকরো মেশানো মালা, হাতের বাহুতেও একই ধরনের অলংকার, গায়ের কাপড়টা মোটা। এই ধরনের পোশাক ওদের গোষ্ঠীর লোকেরাই বানিয়ে থাকবে বোধহয়। যন্ত্রণায় মুখ কুঁচকে আছে বেচারার, হাঁপাচ্ছেও বটে। দুই চোখে ভয়, দুই পায়ে জড়িয়ে আছে দিগম্বরের পাতা ফাঁদের রশি, রক্ত ঝরছে সেখান থেকে। আমি দিগম্বরকে পা সরাতে বললাম। দিগম্বর সরে দাঁড়ালে ছেলেটা উঠে বসল। আমি কাছে গেলে ও মাটিতে ঘষ্টে পিছনে সরে গেল। আমি হাতের বন্দুকটা সরিয়ে রাখলাম। দিগম্বরও নিজের বন্দুক কাঁধে ঝুলিয়ে ফাঁদের শক্ত রশি কাটবার জন্য একটা ছুরি বার করল কোমর থেকে। ছুরি দেখে আবার ছেলেটার চোখ বড় হল। দিগম্বর ওকে হাতের ইশারা করে শান্ত থাকার নির্দেশ দিল। তারপর কাঁটাযুক্ত ফাঁদ সরিয়ে দিল ওর দেহ থেকে। ছেলেটা খানিকটা আরাম পেল। আমি জিজ্ঞেস করলাম,
কি নাম তোমার?
ছেলেটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকল। দিগম্বর বলল,
ও তোমার ভাষা বুঝবে না শশী, ওদের নিজস্ব ভাষা আছে। সমতল ভূমিতে নেমে এলে ওরা খানিক কাটা কাটা হিন্দি ভাষা বলে।
হিন্দি ভাষা আমার জানা ছিল না। ব্যবসায়িক উদ্দেশ্যে বিহারের প্রান্তিক অঞ্চলে কয়েকবার গিয়েছিলাম বটে, তবে সে ভাষা আয়ত্ত করে সম্ভব হয়নি। ভাঙা ভাঙা হিন্দি কিছুটা বুঝি। দিগম্বর ছেলেটাকে লক্ষ্য করে কিছু ইশারা করল। ও এই অঞ্চলেরই বাসিন্দা, ওদের ভাষার সঙ্গে সামান্য পরিচিতি থাকতে পারে। দিগম্বরের ইশারা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করে ছেলেটা চোখের জল মুছল, তারপর হাঁ করল। আমি এর অর্থ বুঝলাম না। দিগম্বর আমার হাত থেকে মশালটা নিয়ে ওর মুখের সামনে ধরল, তারপর বলল,
এর জীব নেই, কেউ এর জীব কেটে নিয়েছে।
আমি সঙ্গে সঙ্গে ছেলেটার মুখের ভিতর তাকালাম। অদ্ভুত দেখাচ্ছিল ভিতরটা, কেমন ফাঁকা ফাঁকা, জীবের অনেকখানি নেই, একেবারে শেষের দিকে সামান্য মাংস লেগে আছে, আর এই কারণেই কেবল বিকট স্বরে চেঁচাতে পারেও। দিগম্বর হাত নাড়িয়ে আবার ইশারা করল। এর উত্তরে ছেলেটা অন্ধকারে ঢাকা উঁচু বনভূমির দিকে ইঙ্গিত দিল, তারপর গোঙানির মতো করে অনেক কথাই বলল, যার কিছুই আমি বুঝলাম না। কেবল এটুকু বুঝলাম যে ও ভালো নেই, ওর বিপদ, কারণ ওর গোঙানির মধ্যে কান্না ছিল, অনেক রকম ভঙ্গিমায় দুই হাত নাড়ছিল, কখনো দুই হাত একসঙ্গে জড়ো করে, কখনো এক হাত উপরে তুলে সজোরে মাটিতে আঘাত করে, আবার কখনো উঁচু অঞ্চলের দিকে ইশারা করে অনেক কথা বলে যাচ্ছিল। ওর কথা বলা শেষ হলে লক্ষ্য করলাম দিগম্বরের ভুরু যুগল অনেকটা কাছাকাছি এসে গেছে, কপালের চামড়া জড়ো হয়েছে, কিছু ভাবছেও। আমি বোকার মতো ওদের দুজনকে চেয়ে চেয়ে দেখলাম। ছেলেটা কাঁদছে, দিগম্বর ঘন ঘন শ্বাস ছাড়ছে। খানিক বাদে নিরুপায় হয়ে দিগম্বরকে প্রশ্ন করলাম,
কি হয়েছে ওর, কি বলছে ও?
ওর সব কথা বুঝতে পারিনি, তবে যেটুকু বুঝলাম তাতে ওর বড় বিপদ। পাহাড়ের উঁচু অংশে কেউ বা কারা ওর পরিবারের একজনকে ধরে রেখেছে, আজকে রাতে বলি দেবে। ওকেও বলি দিত ও কোন রকমে ওখান থেকে পালিয়ে এসেছে।
বলি?
নরবলি। পূর্ণিমার রাতে আদিবাসীরা নরবলি দেয়, তোমাকে তো আগেই বলেছিলাম শশী। আজ সেই রাত। কিন্তু ওরা শুধু শুধু বলি দেয় না, এর পেছনে অনেক কারণ থাকে। যেমন ধরো কোনো অঘটন ঘটলে, মড়ক লাগলে, ফসল ভালো না হলে, প্রাকৃতিক বিপর্যয় ঘটলে ওরা মনে করে ওদের আরাধ্য দেবতা অসন্তুষ্ট হয়েছে। তখন তাকে সন্তুষ্ট করার জন্য ওরা নরবলি দেয়। ওদের গোষ্ঠীর মধ্যে বেছে নেয় এমন কাউকে যে কিনা স্বয়ং সম্পূর্ণ, অর্থাৎ একাধিক গুণের অধিকারী, যার তুলনা কারোর সঙ্গে চলে না, কারণ ওরা ওদের দেবতাকে সর্বশ্রেষ্ঠ উপঢৌকন দিতে চায়। আর সেটা নারী পুরুষ যে কেউ হতে পারে।
বেশ, সবই বুঝলাম, কিন্তু তুমি এখন কি করবে ভাবছ?
দিগম্বর ছেলেটার দিকে তাকাল। সে মাটির দিকে তাকিয়ে কাঁদছে। দিগম্বর ওর হাত দুটো তুলে দাঁড় করালো ওকে। ছেলেটা নির্ভেজাল দৃষ্টিতে চেয়ে আছে দিগম্বরের দিকে। আমি ওর ভাষা বুঝি না, তবে চোখের ভাষা তো বুঝলাম। অসহায় দৃষ্টিতে তাকিয়ে বালক চক্ষু দিগম্বরের মধ্যে তার বিপদ থেকে রক্ষার আশার আলো দেখতে পেয়েছে। দিগম্বর ওই চোখের দিকে নিষ্পলক ভাবে চেয়ে আছে। আদিবাসী বালকের মুখের উপর ফুটে উঠেছে বর্ষার আগমনের পর গাছের ডালে ফুটে ওঠা কচি পাতার ভাব। ওই সহজ সরল শিশু সুলভ দৃষ্টি এড়িয়ে যাওয়া শক্ত। আমি ধীরে ধীরে দিগম্বরের মুখভঙ্গি বদলে যেতে দেখলাম। মনে হল ছেলেটা তার বেদনা দিয়ে দিগম্বরকে সমব্যথি করে ফেলেছে। আমি দিগম্বরকে চিনি, ও খুব কঠোর প্রকৃতির, সঙ্গে পরোপকারীও বটে। কিছুক্ষণ চুপ করে থেকে ও আমার দিকে চাইল। ও চোখের ভাষাও এখন অন্য। আমার কিছু বলবার আগেই ও দৃঢ় কণ্ঠে বলে উঠল,
আমাদের এক্ষুনি পাহাড়ে চড়া উচিত শশী, নইলে বিপদ হবে। এই ছেলেটির পরিবারকে রক্ষা করা আমাদের কর্তব্য। যখন ও সাহায্য প্রার্থী হয়ে আমাদের কাছে আবেদন করছে, তখন মানুষ হয়ে মানুষের পাশে না দাঁড়ানোটা অন্যায় শশী। তাছাড়া তুমি তো বলেছিলে নরবলি এক প্রকার নারকীয় বর্বর আচরণ, বলনি?
দিগম্বরের বিচারধারা বদলাতে দেখে আমি ঘাড় নেড়ে বললাম,
হ্যাঁ বলেছিলাম বটে, কিন্তু এই নির্জন জায়গা, রাত্রিবেলা দুজনে মিলে ওদের গোষ্ঠীর মধ্যে দখলদারি দেওয়া কি ঠিক? ওদের নিজস্বতা আছে, সেখানে সভ্য মানুষের আইন চলে না। তুমিই তো বলেছিলে ওদের কাছে কেউ ঘেঁষে না, এমনকি সাহেবরাও না। আমরা বরং কাল সকালবেলা ধারে কাছের গ্রাম থেকে কিছু লোকজন নিয়ে সেখানে যেতে পারি।
তাতে কোনো লাভ হবে না শশী। শেষ রাতের দিকে ওরা বলির আয়োজন করে, সকাল হতে দিলে যাওয়া না যাওয়া তুই সমান।
এই পর্যন্ত বলে দিগম্বর কাঁধের বন্দুকটা হাতে নিল।
দুজনের কাছেই অস্ত্র আছে, ভয় পাচ্ছ কেন বলো তো?
আদিবাসীর দলের সঙ্গে একজোড়া বন্দুক আর মুঠো ভর্তি টোটা নিয়ে কতক্ষণ কি করা যাবে সে চিন্তায় আমার বুকটা দড়াস করে উঠল। বেশ বুঝলাম, আমার কোনো কথাই কাটবে না। তবে বিদেশ বিভূয়ে এসে আমার প্রাণ দেওয়ার কোনো ইচ্ছে ছিল না। দিগম্বরকে দেখলাম আমার কোনো কথার অপেক্ষা না করে ছেলেটার হাত ধরে এগিয়ে গেল। আমরা যেখানে আস্তানা গেড়েছিলাম সেইখানে। আমার ওকে অনুসরণ করা ছাড়া উপায় ছিল না। ঘোড়া দুটোকে এনে গাছের সঙ্গে বাঁধল দিগম্বর। তারপর দুটো মশালে কাপড় জড়িয়ে তেল ছিটিয়ে আগুন ধরালো। জ্বলন্ত কাঠের আগুনে মাটি চাপিয়ে নিভিয়ে ফেলল। এরপর আমার দিকে তাকিয়ে বলল,
চলো শশী, এবার যাওয়া যাক, হাতে সময় কম।
কাঁধে বন্দুক, হাতে মশাল নিয়ে এরপর দুজনে চললাম উঁচু ভূমির দিকে। আমাদের পথ দেখিয়ে নিয়ে চলল আদিবাসী ছেলেটি। জঙ্গল পাথুরে জমি পায়ে মারিয়ে হন হন করে উপর দিকে উঠে চলেছে দিগম্বর। আদিবাসী বালকটি পার্শ্বিক গতিতে ছুটে চলেছে। সে তো অরণ্যচারী, তার বিচরণ ভূমিতে চলতে কোনো বাধা নেই। সমস্যা হচ্ছিল আমার, হাতে ও পায়ে ভর করে আমাকে এগোতে হচ্ছে। যত উপরে উঠছি গাছপালা কমে আসছে, এখন আর পায়ের তলায় বুনো লতা পাতার জঙ্গল নেই, শুধু এবড়ো খেবড়ো পাথর। সেই পাথরে পা ফেলে এগিয়ে চলেছি উঁচুর দিকে। অজস্র কীট পতঙ্গের আওয়াজ কানে আসছে, বুনো জন্তু রাতচড়া পাখির ডাক কানে আসছে। সরীসৃপের দলও থাকলেও থাকতে পারে। এইসবের মধ্যে দিগম্বরের শারীরিক প্রতিক্রিয়া নজরে পড়বার মতো। সামান্য সময়ের তফাতে ওকে অন্য মানুষে রূপান্তরিত হতে দেখলাম। অদম্য সাহস, জেদ আর অপ্রতিরোধ মানসিক বল নিয়ে ও পাথুরে ভূমি ডিঙিয়ে চলেছে। মাথার উপরে এখন আর গাছপালা নেই। খোলা আকাশের দিকে তাকিয়ে দেখলাম চাঁদ হেলে আছে পশ্চিম আকাশে, নক্ষত্র উজ্জ্বল হয়ে আছে। অনেকটা উপরে ওঠার কারণে বাতাসের স্রোত এসে ধাক্কা দিচ্ছে শরীরে। মশালের আগুন ফড়ফড় শব্দে কাঁপছে। উঁচু ভূমি থেকে নিচে তাকালে অন্ধকারে ঢাকা জঙ্গলের চেহারা ভয়ানক। সেদিকে তাকাতে তাকাতে আরো খানিকটা এগিয়ে যাওয়ার পর মশাল নিভিয়ে ফেলতে হল। কারণ হিসেবে দিগম্বর বলল,
আমরা প্রায় পৌঁছে গেছি, অন্ধকারে আগুনের শিখা অনেক দূর থেকে নজরে পড়বে, সুতরাং সাবধানতা অবলম্বনের কারণে আমাদের যাত্রা অন্ধকারেই সারতে হবে।
দিগম্বরের কথা শেষ হতেই আদিবাসী ছেলেটি গোঙানির মতো শব্দ সহযোগে হাতের ইশারা করল। ওর দুই হাতের চেটো তুলে নাড়ানোর অর্থ যে দাঁড়িয়ে পড়া এবং শান্ত থাকা, সেটা এতক্ষণে বুঝে গেছি। এতটা চড়াইয়ের পথ অতিক্রমের পর শরীরে ক্লান্তি এসেছিল, গলা শুকিয়ে এসেছিল, খানিকটা জিরিয়ে নেওয়া দরকার। আমি পাথরের গায়ে হেলান দিয়ে হাত পা ছড়িয়ে দিলাম। ঘন ঘন শ্বাস পড়ছে আমার। চাঁদের আলোয় দেখলাম দিগম্বর ছেলেটির সঙ্গে ইশারায় অনেক কথা বলছে। এরপর আমার কাছে ফিরে এসে দিগম্বর বলল,
শোনো শশী, আমাদের মাথার উপরে যে পাথরের চাঁইটা ঝুলে আছে ওটা পেরোতে পারলেই খানিকটা সমতল পাথরে জমি এসে পড়বে। ওখানেই আছে কুড়ুয়া আদিবাসী দল, জন পনেরো মানুষের বেশি নেই যা শুনলাম, কারণ এটা ওদের বসবাসের জায়গা নয়। ওরা এখানে আসে নরবলির জন্য, ওখানেই ওদের দেবতার মন্দির। গোষ্ঠীগুলোর বাসস্থান এই স্থান থেকে অনেক দূরে, আমাদের সন্তর্পণে এগোতে হবে, বুঝলে? বন্দুকটা তৈরি রেখো, ভালো কথা, তোমার ভয় করছে না তো?
শেষের প্রশ্নটার জবাব দেওয়ার আর কোনো মানেই হয় না। আমি কোনো কথা না বলে উঠে দাঁড়ালাম। আদিবাসী ছেলেটাকে দেখলাম পাথরের খাঁচে খাঁচে হাত রেখে রেখে উপরে স্থিত পাথরের চাইয়ে উঠছে। ওর দেখা দেখি আমরা দুজনে ও পাথরের খাঁচে হাত রাখলাম। ওঠাটা খুব কঠিন ছিল না, কারণ উঁচু স্থানের সমতল ভূমিতে অবস্থিত গাছের শিকড় পাথরের ছোট ছোট খাঁজের ভেতর দিয়ে নিচে নেমে গেছে। আমরা ওই শিকড়ের অংশগুলো ধরে এগোচ্ছিলাম। খুব সহজেই খাড়া অংশটুকু চলা শেষ করলাম। এবার মাথা তুললেই উপরের সমতল অংশটা নজরে পড়বে। দিগম্বর সাবধানে মাথা তুলল। আদিবাসী ছেলেটা পাথরের ফাটল দিয়ে চাইল, ওর দেখা দেখে আমিও পাথরের আড়াল থেকে সামনের দিকে চাইলাম। প্রথমেই নজরে পড়ল কাঠের আগুন, বিরাট কাঠের স্তূপ দাউ দাউ করে পুড়ছে। সেই আগুনের শিখাকে কেন্দ্রে রেখে জনাদশেক আদিবাসী দাঁড়িয়ে রয়েছে। তাদের পোশাক আশাক সামান্যই, দেহের অলংকার তথা চেহারার বিবরণ সঙ্গের বালকটির মতোই। সবার হাতে দণ্ড, কোমরে ছুরি জাতীয় কিছু একটা গোজা, আর পাশে হাঁটু গেড়ে বসে রয়েছে একটি মেয়ে মানুষ, যার হাত দুটো পিছনে বাঁধা। মুখের উপর চামড়ার থলে জাতীয় কিছু একটা জড়িয়ে রাখা রয়েছে। অর্থাৎ এই মেয়েটি আদিবাসী বালকটির পরিবারের কেউ। মেয়েটির দুই পাশে দুজন আদিবাসী লোক দাঁড়িয়ে, রদুরের নিচে বসে একটি বৃদ্ধা, সমানে ঘাড় দুলিয়ে চলেছে আর ভিড় ভিড় করে শব্দ উচ্চারণ করছে। অনেকটা আমাদের গ্রাম বাংলায় ভর উঠলে মেয়েরা যেমন করে, বৃদ্ধার অঙ্গভঙ্গি খানিকটা সেই রকম। তার সামনে বিরাট পাথরের খাঁজে আটকে রয়েছে একটি ভয়াল দর্শন দেবী মূর্তি। মূর্তিটি নগ্ন, দেহের তুলনায় মাথাটা অনেকটাই বড় আর মুখটা বিভৎস। রূপকথার গল্পের রাক্ষসীর সঙ্গে তুলনা করা চলে। গলায় পাতা, হাড় আর শিকড়ের মালা, দুই হাত বিশিষ্ট দেবীর এক হাতে খড়গ আর অন্য হাতে খালি পাত্র, পায়ের কাছে অজস্র নরকরটির স্তূপীকৃত অবস্থায় পড়ে রয়েছে। সামনে একটা বড় পাথরের চাই, তার উপর দেখলাম ধারালো খড়গ রাখা রয়েছে। দেখে বোঝা যাচ্ছে পূজা পদ্ধতি চলছে, আর পূজা সমাপ্ত হলে বন্দিনী নারীটিকে বলি দেওয়া হবে। আশেপাশে পূজার উপকরণ নেই। বৃদ্ধা মাথা ঝাঁকাতে ঝাঁকাতে নিচ থেকে কাঁকড় মেশানো মাটি দুই হাতে তুলে দেবীটিকে ছুঁড়ে দিচ্ছে। কখনো দু হাত আকাশের দিকে তুলে চিৎকার করছে, আর সেই সঙ্গে তাল মিলিয়ে একই সুরে আশেপাশের লোকজন চিৎকার করে চলেছে। এদিকে মুখ ঢাকা অবস্থায় বন্দিনী মেয়েটি নিজেকে মুক্ত করবার জন্য ছটফট করে চলেছে ক্রমাগত। এই অদ্ভুত পূজা পদ্ধতি স্থির চোখে দেখে চলেছিলাম আমি। এরই মধ্যে আদিবাসী ছেলেটি উত্তেজিত হয়ে দিগম্বরকে কিছু বোঝাবার চেষ্টা করল। দিগম্বর ওর কথার অর্থ বোঝাতে আমার কাছে এলো।
শশী, আদিবাসী দল ওদের আরাধ্য দেবীকে আহ্বান করছে, এরপরই মেয়েটিকে বলি দেবে, তুমি প্রস্তুত থাকো। হ্যাঁ,
আমি মাথা নাড়িয়ে সম্মতি দিলাম। তারপর বন্দুক কাঁধ থেকে নামিয়ে পাথরের ফাটল দিয়ে গলিয়ে নিশানা করে রইলাম। দিগম্বর আরো খানিকটা উপরে উঠল, একটা গাছের কাণ্ডের আড়ালে নিজেকে লুকিয়ে নিল। বুঝলাম সুযোগে রয়েছে, ও যে কোনো সময় ঝাঁপিয়ে পড়তে পারে ওদের ওপর। কি করতে চলেছে আমি জানি না, তবে আমাদের সঙ্গে বালকটির উৎসাহ চরমে, তার হাবে ভাবে আর মোশড়ে পড়া বিষয়টা নেই। ওই বয়সেই সে যেন আক্রমণের জন্য তৈরি আছে। যথেই হোক, আদিবাসী সন্তান, ওর রক্ত আলাদা, লড়াই করবার মন ওর মধ্যে আছে। বৃদ্ধার আশ্চর্য পূজা পদ্ধতি এতক্ষণে থামল। ঠিক তারপরে দুজন বন্দিনী মেয়েটিকে টেনে নিয়ে গেল দেবীর সামনে রাখা পাথরটার উপর। বাঁচার জন্য মেয়েটি হাত পা ছুঁটছে। এবারে লোক দুটি বল প্রয়োগ করতে দ্বিধা করল না, মেয়েটি দুই হাত পিছনে টেনে ধরে ওকে জোর করে শুইয়ে দিল পাথরের উপর। দ্বিতীয়জন মেয়েটির মাথাটা শক্ত করে ধরল। এই দৃশ্য দেখে এদিকে বালকটি ছটফট করে উঠল। আমি দিগম্বরের দিকে চাইলাম, ও আমাকে শান্ত এবং প্রস্তুত থাকার ইশারা করল। বৃদ্ধা এবারে মেয়েটির গায়ে খানিকটা তরল জাতীয় কিছু একটা ঢেলে মন্ত্রপাঠ শুরু করল। আদিবাসী দলের সকলে এবারে নিচে হাঁটু গেড়ে বসল। তারপর হাত দুটো সামনে রেখে কাঁকর মাটিতে মাথা ঠেকে আজ শোয়ার ভঙ্গিতে বসে রইল। বৃদ্ধা তার কর্মকাণ্ড করে চলেছে, শরীরই নানান ভঙ্গিমার মন্ত্র উচ্চারণে সে ব্যস্ত। দিগম্বর বন্দুকে টোটা পুরল, তারপর শক্ত হাতে বন্দুক ধরল সামনের দিকে। ওর হাতের নিশানা আমি কখনো ভুল হতে দেখিনি, তবু আজ এই মুহূর্তে উত্তেজনায় আমার বুক ঢিপ ঢিপ করছে। বন্দুক চালানো শিখেছিলাম শখের বশে, কিন্তু মানুষের শরীর লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র চালাবো কখনো কল্পনাতেও আসেনি। আজকের রাতটা যেন দুঃস্বপ্নের মতো। একবার মনে হল না এলেই বোধহয় ভালো করতাম, এর থেকে ভীতু অপবাদ নিয়ে পিছিয়ে পড়া অনেক মঙ্গলের। আমার ভাবনার স্তরে ছেদ পড়ল বৃদ্ধার আকস্মিক চিৎকারে। দেখলাম বৃদ্ধা দেবীর হাত থেকে ধারালো খড়গটা খুলে নিয়েছে, এখন উন্মাদের মতো লম্ভঝম্প করছে, মাথার চুল ঝাঁকিয়ে বিশ্রী মুখভঙ্গি করছে। ভাবটা এমনই যেন ওই দেবী তার শরীরে প্রবেশ করেছে। এই দৃশ্য বোধহয় সবার দেখতে নিষেধ আছে, তাই আদিবাসীর দল মাথা নামিয়ে রেখেছে। শরীরে তীব্র কম্পন তুলে বৃদ্ধা অস্ত্র হাতে এবারে গিয়ে আসছে সাহিত মেয়েটির কাছে। পাথরের থেকে সামান্য তফাতে এসে সে স্থির হয়ে দাঁড়াল, তারপর খড়গোটা দুই হাতে উপরে তুলল। এই বুঝে মেয়েটির গলার কাছে জ্বরের গতিতে নেমে আসবে অস্ত্রটা, আর তারপরই নারকীয় উল্লাসে ফেটে পড়বে সমস্ত আদিবাসী সমাজ। কিন্তু সেসব কিছুই ঘটল না। আমি চমকে উঠলাম বন্দুক ছোড়ার শব্দে। দিগম্বর বন্দুক ছুঁড়েছে, লক্ষ্য ভেদও করেছে। দেখলাম মাটিতে আছড়ে পড়েছে খড়গোটা, আর সেই সঙ্গে বৃদ্ধা রক্তাক্ত হাত নিয়ে মাটিতে পড়ে ছটকাচ্ছে। বড় মুহূর্তে হুলস্থুল বাঁধল। হৈ হৈ করে উঠল আদিবাসীর দল, হাতে ধরা লাঠি আর কোমর থেকে ছুরি বার করে তারা সকলেই রণং দেহে মূর্তি ধরেছে। এদিক ওদিক ছুটে খুঁজবার চেষ্টা করছে আমাদের। দুজন বৃদ্ধার কাছে ঘেঁষে তাকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই ফাঁকে বন্দিনী মেয়েটি মুক্তির স্বাদ পেয়েছে। তার মুখ ঢাকা, তবুও সে নিজেকে সরিয়ে ফেলবার চেষ্টা করছে। এই সবের মাঝে দিগম্বর বন্দুক হাতে গর্জে উঠল,
খবরদার, কেউ এক পা নড়লে গুলি ছুড়ব।
দেখলাম ওদের কয়েকজন ওর ভাষা বুঝতে না পেরে চিৎকার করে আক্রোশ প্রকাশ করল এবং হাতের লাঠি সোঁটা ছুঁড়ল দিগম্বরের দিকে। কয়েকজন ছুরি হাতে ওর দিকে ছুটে আসবার চেষ্টা করছিল, কিন্তু পারল না। দিগম্বর দ্বিতীয়বার গুলি ছুঁড়লে একজন আছড়ে পড়ল মাটিতে, হাঁটুর নিচে গিয়ে গেঁথেছে গুলিটা। দিগম্বর আরো একবার হুঙ্কার দিল,
সাবধান, এগিয়ে এলেই মৃত্যু। আমি একা নই, সঙ্গে আরো লোক আছে। শশী,
দিগম্বর আমার নাম ধরে চিৎকার করায় আমি অস্ত্র হাতে বাইরে বেরিয়ে এলাম। আদিবাসী বালকটি ছুটে গেল বন্দিনী মেয়েটির কাছে, তার হাতের বাঁধন খোলবার চেষ্টা করতে থাকল। আমি অনিচ্ছা সত্ত্বেও লড়াইয়ে জড়িয়ে পড়লাম। মানুষের বুক লক্ষ্য করে বন্দুকের নল রাখতে বিবেকে বাঁধছিল, কিন্তু বিষয়টা এখন আর আগের মতো নেই। এই মুহূর্তে আমি অস্ত্র না ধরলে বিষ মাখানো ছুরির গায়ে আমাকেই মরতে হবে। তাই নিজের আত্মরক্ষার বিষয়টিও এসে গেছে। এখন একটু একটু করে এগিয়ে গেলাম সামনের দিকে। বন্দুক শত্রুপক্ষের মধ্যে ভয় সঞ্চার করেছে বটে, তবে ওরা রাগে ফুঁসছে, সুযোগ পেলে কঠিন মৃত্যু দেবে আমাদের। বৃদ্ধা আহত অবস্থায় সাপসাপান্ত করে চলেছে, আকাশের দিকে রক্ত মাখা হাত তুলে এমন কায়দা করছে যেন আমাদের বোঝাচ্ছে আমরা দেবতার কাজে বাধা দিয়েছি। আমরা পাপ করেছি, এই অন্যায় কিছুতেই ঈশ্বর ক্ষমার চোখে দেখবে না। পরিস্থিতি লক্ষ্য করে আমার গলার ভিতরটা শুকিয়ে আসছিল। দিগম্বর আমাকে ওদের দিকে বন্দুক হাতে দাঁড় করিয়ে রেখে এগিয়ে গেল বন্দিনী মেয়েটির কাছে। যাওয়ার সময় বলে গেল,
শোনো, ওরা যদি এক পা এগোয় তুমি গুলি ছুঁড়বে।
আমি নির্দেশ পালন করে ঠায় দাঁড়িয়ে রইলাম। দিগম্বর হাঁটু গেড়ে বসে মেয়েটির হাতের বন্ধন খুলে দিল। আদিবাসী বালকটি এবার আনন্দে নেচে উঠল। কোনো মহৎ কাজ করে ফেলেছি বলে এবার আমার বুকটা ফুলে উঠল। আমার মনে হল আমি তো প্রাণ বাঁচানোর জন্যই বন্দুক ধরেছি, তাহলে আর ক্ষতি কি। আর চোখে দেখলাম একবার বন্দিনী মেয়েটি উঠে দাঁড়িয়েছে, দিগম্বর ওর মুখের উপর আটকানো চামড়ার থলেটা খোলবার চেষ্টা করছে। বৃদ্ধা দুদিকে মাথা নাড়িয়ে ওদের ভাষায় কিছু বলছে। এদিকে আদিবাসীদের মধ্যেও চঞ্চলতা লক্ষ্য করলাম, ওরাও দলবদ্ধভাবে হাত তুলে কিছু একটা বলবার চেষ্টা করছে। আমার কেন জানি মনে হল মেয়েটার মুখের ঢাকনা খোলায় ওদের তীব্র আপত্তি আছে। আমি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার চেষ্টায় একবার চিৎকার করলাম,
চুপ চুপ, কেউ এগোবে না, কেউ এগোবে না, পিছনে সরো, দূরে সরো।
বলতে বলতে বন্দুকের নলের খোঁচায় কয়েকজনকে ঠেলে দিলাম পিছনে। ওরা আমার নিষেধ তোয়াক্কা করল না, উত্তেজিত হয়ে পড়ল। এরই মাঝে আদিবাসী বালকটা এসে ওদের গায়ে থুতু ছিটিয়ে প্রতিশোধ নিয়ে গেল। দিগম্বর চামড়ার থলের উপরের শক্ত বাঁধন ছুরি দিয়ে কাটছে। শান্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে মেয়েটি, বৃদ্ধা কাঁকরপূর্ণ মাটিতে কপাল ঢুকছে। আদিবাসীদের ধাপাধাপি আর সামলানো যাচ্ছে না। এই দেখে আমি দিগম্বরকে লক্ষ্য করে বললাম,
এরা তো থামছে না দিগম্বর, এক্ষুনি বোধ হয় আমার উপর ছাপিয়ে পড়বে, কি করি বলো তো?
দিগম্বর মেয়েটির মুখের বাঁধন খুলতে খুলতে বলল,
ওদের সাহস বাড়তে দিও না শশী, বিপদে পড়বে, তুমি গুলি করো, দু একটা মরলে মরুক, এমনিতেই তো এরা নরবলি দিয়ে অনেক মানুষ মেরেছে, তাই না? এদেরও মরলে ক্ষতি নেই, চালাও গুলি।
আমি ওদের শান্ত করবার লক্ষ্যে পায়ের কাছে গুলি করলাম, কাকুরে মাটিতে ধাক্কা খেয়ে গুলি ছিটকে গেল, আর এতেই কাজ দিল, ওরা হই হল্লা বন্ধ রেখে পিছু সরল খানিকটা। ইতিমধ্যে একটা আর্তনাদ কানে এলো আমার, মাথা ঘুরিয়ে দেখলাম মাটিতে আছড়ে পড়ে বিস্ফারিত চোখ মুখ নিয়ে চেয়ে আছে দিগম্বর, আর ওর দৃষ্টি যেদিকে আটকে রয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছে বন্দিনী মেয়েটি। সে এখন মুক্ত, এমনকি তার মুখের ঢাকনাও সরে গিয়েছে, কিন্তু সেদিকে তাকিয়ে আমার হাত থেকে বন্দুক খসে পড়ল মাটিতে। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। আদিবাসীর দল আতঙ্কে যে যেদিকে পারল লুকোবার চেষ্টা করল, আমারও পালিয়ে যাওয়ার কথা, কিন্তু আমার শরীর আচমকা শক্তি শূন্য হয়ে পড়েছিল, দেহ অকেজো হয়ে পড়বার ধাক্কাটা এসেছিল বন্দিনী মেয়েটির দিক থেকে। তার মুখের বিভৎসতা আমার সমস্ত চেতনা গ্রাস করে ফেলেছিল। এ কোনো জীবন্ত মানুষের মুখ হতে পারে না। মেয়েটির সমস্ত শরীর ঠিক আছে, কেবল কাঁধের উপরে বসানো রয়েছে একটি পচা নষ্ট মাংসের মুখ। আমার চট করে হরিরামের কথা মনে পড়ল, অর্থাৎ হরিরাম মিথ্যে বানিয়ে কাহিনী শোনায়নি, এই সেই চুড়েল যে কিনা হরিরামের হাত খেয়েছে, আর এই কুড়ুয়া আদিবাসীর বাচ্চা চুরি করে খায়। এমন বিভীষিকাময় দৃশ্য আমি এর আগে কখনো দেখিনি, ওই মুখ ভুলবার নয়, ওই মুখ যে মৃত তা আলাদা করে বলে দেওয়ার কিছু নেই, মুখে বিছিয়ে থাকা গলিত মাংসপিণ্ডই তার সাক্ষী। মাথার করটির স্থানে স্থানে চামড়া ফুঁড়ে বের হয়ে আছে, ছিটে ফোটা চুল মাথার পচন ধরা মাংসের মধ্যে লেগে রয়েছে, অক্ষী কোটরে বৃহৎ গোলাকৃতি ঘোলাটে চোখ ছাড়া কিছুই নেই। একটা সমাধিস্থ মানুষের দেহকে পচনশীল অবস্থায় তুলে আনলে যেমন দেখায়, ওই মুখ তেমনই, ওতে জীবনের কোনো চিহ্ন নেই। চেহারার বিভৎসতা যখন সকলের হাড় হিম করে দিয়েছে, ঠিক তখনই একজন কুড়ুয়া আদিবাসী চিৎকার করে উঠল,
ডাইন 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 ডাইন।
এতক্ষণে হয়তো দিগম্বরও বুঝে গেছে হরিরামের কথা ঠিক ছিল, কুড়ুয়া আদিবাসীরা ছলে বলে কৌশলে এই বাচ্চা খেকো ডাইনিকে ধরে ফেলেছিল, ওরা তাদের আরাধ্য দেবীর চরণে এই শয়তানকে বলি দিয়ে নিজের গোষ্ঠীকে সুরক্ষিত করতে চেয়েছিল, কিন্তু আমাদের ভুলের কারণে আবার তারা বিপদগ্রস্ত হয়ে পড়ল। আমার এখন কি করণীয় বুঝতে পারলাম না। মেয়েটা কুৎসিত চেহারা নিয়ে হাসছে, মুক্তির আনন্দে উল্লাসে ফেটে পড়ছে। দিগম্বর বন্দুকটা কোন রকমে ধরে গুলি ছোড়বার চেষ্টা করল, কিন্তু পারল না। এতক্ষণে সেই আদিবাসী বালক আচমকা দিগম্বরের মাথায় পোড়া কাঠ দিয়ে আঘাত করল, মাটিতে লুটিয়ে পড়ল দিগম্বর। অবলা বালক ভেবে যাকে এতক্ষণ দয়ার চোখে দেখেছিলাম তার দু চোখে আগুন ঝরতে দেখে চোয়াল ঝুলে গেল আমার। শয়তানটা শিশুত্বের আড়ালে নিজের কার্যসিদ্ধির জন্য যেভাবে আমাদেরকে ব্যবহার করল তা স্মরণে আসলে ঘৃণা ছাড়া কিছুই উদ্রেক করার নেই। আদিবাসী গোষ্ঠীদের কার্যে বাধা দিয়ে কি ভুলটাই করেছি, সবটা শুধরে দিতে পারলে কি ভালোই না হতো। দিগম্বর আহত হয়ে মাটিতে পড়ে রয়েছে, আদিবাসীর দল ভয়ে থরথর করে কাঁপছে, আর সেই বিভৎস চেহারার মেয়েটি হাসতে হাসতে এগিয়ে যাচ্ছে বৃদ্ধার দিকে। বৃদ্ধার আর সেই তেজালো অভিব্যক্তি দেখা গেল না, সে ভয় পেয়ে মাটিতে ঘষতে ঘষতে পিছোতে থাকল। বাঁচার শেষ চেষ্টা করার মতো সে আহুরে চলল মন্ত্র। দেবতাকে তুষ্ট করে বিপদ উদ্ধার ছাড়া আর কোনো পথ নেই, কারণ তার শারীরিক বল এখন যে পর্যায়ে পৌঁছেছে তাতে একজন পিশাচিনীর সঙ্গে লড়াই করবার সামর্থ্য তার নেই। তবে বেশিক্ষণ চেষ্টা করতে হল না তাকে, খুব সহজেই বৃদ্ধার সামনে গিয়ে দাঁড়াল বিভৎস চেহারার মেয়েটি। তারপর বৃদ্ধার বুকের উপর পা রেখে ভয়ানক একটা চিৎকারে আকাশ বন সব এক করে ফেলল। আদিবাসী লোকগুলি চোখের জল খসিয়ে আর্তনাদ করল। এরপর সমস্ত কোলাহল স্তব্ধ হলে আরো একটি শব্দ কানে এলো। চোখের সামনে দেখলাম পিশাচিনীর পায়ের চাপে বৃদ্ধার পাঁজর শুকনো কাঠের মতো ভেঙে গুঁড়িয়ে গেল। ক্রোধ মিশ্রিত হাসি হাসল মেয়েটি। দিগম্বর মাথা তুলে আমাকে লক্ষ্য করে বলল,
বন্দুক চালাও, সবাইকে শেষ করে দেবে।
দিগম্বর,
আমি ঝট করে বন্দুকটা তুলে নিয়ে গুলি ছুঁড়লাম। বন্দুক খালি হলে আবার টোটা পুরে গুলি ছুঁড়লাম। সব কটা লক্ষ্য ভেদ করল, মেয়েটার শরীর ভেদ করে রক্ত ছড়িয়ে গেল, তবুও দমানো গেল না তাকে। হাসি মুখ করে রক্ত মুখে তুলে সে এবার আমার দিকে পা বাড়াল। নিষ্পলক চোখে হিংসা আর রক্তের পিপাসা ছাড়া আর কিছুই নেই। আমার টোটা শেষ, আত্মরক্ষার শেষ সম্বল খালি বন্দুক। আমি বন্দুক শক্ত করে ধরলাম, কাছে এলে ওটা দিয়ে প্রহার করা ছাড়া আমার কোনো উপায় নেই। আমার বিপদ বুঝে দিগম্বর বন্দুক হাতে তুলল। দুষ্ট বালকটা বাধা দিতে এলে তাকে বন্দুকের পিছন দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দিল দিগম্বর। তারপর মাটিতে হাঁটু গেড়ে বসে পর পর গুলি ছুড়ল। এবারও লক্ষ্য ভেদ হল, কিন্তু কোন বিকার লক্ষ্য করা গেল না সেই মুহূর্তের মধ্যে। তার চলার গতি অব্যাহত, নিষ্ঠুর হাসিতে দাঁত প্রসারিত করে সে এগিয়ে আসছে আমার দিকে। পালাবো কোথায়, পিছনে খাত। কাছে এলে বন্দুকের সাহায্যে একটা মক্ষম আঘাত করব, এই পরিকল্পনা করে রেখেছি। হঠাৎ একজন কুড়ুয়া আদিবাসী জ্বলন্ত কাঠের স্তূপ থেকে একটা অগ্নিশালাকা তুলে নিয়ে পিশাচিনীর পথ আটকে দাঁড়াল। আগুনের লেলিহান শিখার সাহায্যে শয়তানটার গায়ে আঘাত করতে প্রাণপণ চেষ্টা করে যেতে লাগল। হাত শুদ্ধ জ্বলন্ত কাঠ ছুঁড়ে দিতে চাইল নরকের কীটটার শরীরে, কিন্তু সফলতা এল না। লক্ষ্য করলাম আগুনের স্পর্শ মক্ষম কায়দা এড়িয়ে যাচ্ছে পিশাচিনী। কুড়ুয়া আদিবাসীর প্রত্যেকটা অগ্নি আঘাত বিফলে যাচ্ছে, হাওয়ার গতিতে সরে দাঁড়াচ্ছে সে। খুব সামান্য সময় চলল এই অসম লড়াই, তারপর চোখের নিমেষে দেখলাম লোকটার কাঁধ থেকে মাথাটা ছিঁড়ে নিয়েছে শয়তানটা। দেহটা পড়ে যেতেই শয়তানটা লোকটার কাটা মাথাতে জিভ বুলিয়ে নারকীয় হাসি হাসল, তারপর আবার আমার দিকে পা বাড়াল। সে মৃত্যুর চেহারা নিয়ে আমার দিকে এগিয়ে আসছে ধীর পায়ে। হঠাৎ দেখলাম দিগম্বর ছুটতে ছুটতে এসে পিশাচিনীকে আঁকড়ে ধরে ঠেলে নিয়ে গেল খাদের দিকে। ততক্ষণে পিশাচিনী তার তীক্ষ্ণ দাঁত বসিয়ে দিয়েছে দিগম্বরের ঘাড়ের উপর। দিগম্বর যন্ত্রণায় কুকুরে চিৎকার করল একবার, তারপর এক ঝটকায় পিশাচিনীকে সঙ্গে নিয়ে হেলে পড়ল খাদে।
দিগম্বর, দিগম্বর, দিগম্বর!
আমি দ্রুত ছুটে গেলাম সেদিকে। আলো আধারিতে বেশি দূর দৃষ্টি গেল না, পাথরে ধাক্কা খেয়ে দুজনের গড়িয়ে পড়ার শব্দ কানে এল। আমি অন্ধকার খাদের দিকে চেয়ে চিৎকার করলাম,
দিগম্বর, দিগম্বর!
ব্যাস, তারপর কিচ্ছু মনে নেই। অকস্মাৎ দিগম্বরের মৃত্যু আমি সহ্য করতে পারিনি। বেচারা নিজের ভুল বুঝতে পেরেছিল, তাই নিজের জীবন দিয়ে সমাধানটাও করে গেল।
কথা শেষ করে জমিদার শশী মুখুজ্জে চোখ মুছলেন। হাতের আঙুলে মৃদু কম্পন লক্ষ্য করা গেল। বন্ধু বিয়োগের ক্ষত আজও তার মধ্যে জেগে আছে। দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। তার শোক বিহ্বল অবস্থা খুব সহজেই সবার মধ্যে ছড়িয়ে পড়ল। যতীনও দুচোখে হাত দিল। কিরোধ ভট্টাচার্য বললেন,
এ কি ঘটনা আপনি শোনালেন কর্তা, এই যে একেবারে অবিশ্বাস্য!
পালঙ্কটা মচমচ শব্দ করে উঠল। হেলান দেওয়া অবস্থা থেকে উঠে বসলেন শশী মুখুজ্জে।
ঘটনার স্থলে উপস্থিত ছিলাম তো, তাই আজ চোখের সামনে সবকিছু ভেসে ওঠে। নইলে ঘটনায় অবিশ্বাস করবার মতো অনেক কিছুই আছে।
আপনি সেখান থেকে ফিরলেন কিভাবে?
সেও আমার বরাত বলতে পারো মাধব। যে আদিবাসী গোষ্ঠীকে শত্রু ভেবেছিলাম তারাই শেষ পর্যন্ত মানবিকতা দেখিয়েছিল। আমার জ্ঞান যখন ফেরে তখন দেখি আমি এক পর্ণ কুটিরে শুয়ে আছি। আমার আশেপাশে দাঁড়িয়ে রয়েছে বনবাসী কুড়ুয়া মানুষজন। ওদের মধ্যে একজন প্রৌঢ় ব্যক্তি আমার সেবা শুশ্রূষায় ব্যস্ত ছিল। ওদের চিকিৎসার আদিম পদ্ধতিতে আমি চোখ খুলে চেয়েছি। ওদের মুখের ভাষা বুঝিনি, তবে না বলা অনেক কথাই আজও হৃদয়ে গেঁথে আছে। মরাই আমাকে ফিরবার জন্য ঘোড়াও দিয়েছিল, তবে
কথা অর্ধ সমাপ্ত রেখে থামলেন শশী মুখুজ্জে।
তবে তবে কি
এখন রায়পুরে গেলে সেই বন আর দেখতে পাবে কিনা বলতে পারছি না। ঘোড়া নিয়ে যখন নিজের দেশের পথে ফিরছি তখন পিছনে তাকিয়ে দেখলাম রায়পুরের জঙ্গল দাউ দাউ করে পড়ছে। আমার অনুমান আদিবাসীরাই জঙ্গল জ্বালিয়ে দিয়েছে যাতে শয়তানটা আর ফিরে আসতে না পারে। ওর দেহটা কোথাও পড়ে থাকলে জঙ্গলের আগুন সব শেষ করে দেবে। অন্যদিকে পিশাচিনীকে বলি দিতে না পেরে ওরা হয়তো ক্রোধে ফেটে পড়ে সেদিন ওই বালক রূপী দুষ্টটাকেই বলি দিয়েছিল। নিজেদের গোষ্ঠী রক্ষার্থে এছাড়া ওদের কাছে কোনো পথ ছিল না। আর দিগম্বর, না, আমি আর তার কথা স্মরণ করতে চাই না।
শুনছিলেন আশিস চক্রবর্তীর কলমে শশী মুখুজ্জে সিরিজের কাহিনী নিশি অরণ্যের ডাকিনী। গল্প পাঠে এবং দিগম্বরের ভূমিকায় ছিলেন সায়ক, অন্যান্য ভূমিকায় কৌশিক, নীল এবং অমিত। শশী মুখুজ্জের ভূমিকায় আমি তমাল। শব্দগ্রহণে মধুরিমা, আবহ নির্মাণে সায়ন। সকলে খুব ভালো থাকুন, শুভ।